الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান হে ইমানদারগণ, সর্বপ্রথম নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর একটি দরুদ শরীফের ফজিলত শুনেন। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর প্রত্যেক দিন 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল বড়রোজে কিয়ামত আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। আমরা একবার দরুদ শরীফ আদায় করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সর্বপ্রথম আমরা আজকে যে আয়াতটা নিয়ে আলোচনা হবে সে আয়াতের তিলাওয়াত এবং অনুবাদ আমরা শুনে নিই। হে ইমানদারগণ, সবর ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই আয়াতের মধ্যে আল্লাহ আজ্জা ওয়া জালা মধুর সুরে ইমানদারদেরকে সম্বোধন করে আমাদেরকে আরেকটি জীবনের যে পথ চলার জন্য সাহায্য ছাড়া আমাদের কোনো গতি নেই। আমরা যখন পৃথিবীতে এসেছি আমরা মহতাজ, আমরা দুর্বল, আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন, আর আমরা সাহায্য ছাড়া চলতে পারি না। আমাদের প্রভু, আমাদের মালিক আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। সাহায্যের জন্য আমাদেরকে সবর এবং নামাজের শিক্ষা দিয়েছেন এবং শেষে ইরশাদ করছেন আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছে। সুবহানাল্লাহ। আমাদের মালিক কার সাথে, কার সঙ্গ দিচ্ছেন, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য কোন বিষয়টি রয়েছে। আজকে আমরা এই আয়াতের আলোকে কি কি বিষয় এখানে আলোচনা হবে আমরা সেটাও দেখে নিই।
আজ কি কি বিষয়ে আলোচনা হবে? নম্বর 1, সাহায্য প্রার্থনার ব্যাখ্যা। নম্বর 2, ধৈর্য ও ধৈর্যের ফজিলত। নম্বর 3, নামাজের ফজিলত।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা প্রথম যে পয়েন্ট সে পয়েন্টের দিকে যাই। সাহায্য প্রার্থনা এর ব্যাখ্যা কি? আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে সাহায্য চাওয়ার জন্য বলেছেন। তো সাহায্য চাওয়া, আল্লাহ তাআলা স্বয়ং মাবুদ, আল্লাহ খালেক ও মালিক, আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতা রাখেন। আল্লাহ তাআলা আমরা যা করি আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা সাহায্য চাইতে বলছেন। সাহায্যটা কি? যে বান্দা যতই দুনিয়াতে অবস্থান করুক না কেন, দুনিয়াতে আমরা যে কোনো আমাদের অনেক শক্তি অনেক কিছু থাকে না কেন, আমাদের এই জীবন চলার পথে বিভিন্ন মুসিবত রয়েছে, বিভিন্ন আপদ বিপদ রয়েছে, এরপরেও জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সবরের যে সবর অর্থাৎ ধৈর্য সেটা প্রতিটি ক্ষেত্রে রয়েছে। যেমন সুখের মধ্যে থাকলেও সবর রয়েছে, আমরা যদি ধনী হই ধনী অবস্থায় আমাদের সবরের প্রয়োজন রয়েছে, আমরা বিপদে পড়লেও আমাদেরকে সবরের প্রয়োজন রয়েছে। কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনে পাকে সূরা মুলুকের 2 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে হায়াত এবং মৌতকে সৃষ্টি করেন যাতে যাচাই হয়ে যায় আমাদের মধ্যে। কোরআনে পাকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে তোমাদের মধ্যে কার আমল উত্তম হবে, এগুলি কার আমল উত্তম হবে এটা দেখার জন্য আমাদেরকে কখনো সুখে রেখেছেন, কখনো দুঃখে, কখনো বিপদ আপদে। তো সর্ব অবস্থায় আমাদের সবর কিভাবে, ধৈর্য কিভাবে আমরা ধরবো? যেমন বিপদ আপদ ধৈর্য দ্বারা সেটা তো বুঝে আসে, কিন্তু সুখের মধ্যে ধন দৌলত আল্লাহ তাআলার অনুগ্রহ যখন পাবো তখন ধৈর্য কি? তখন ধৈর্য হচ্ছে যখন ধন দৌলত আমাদের চোখের সামনে আসবে, তো তখন আমরা যেন শরীয়তের দিকে দৃষ্টি রাখি, হারাম দিকে যে পাবারে আমাদের অনেক ধন দৌলত আমাদের কাছে আসতেছে, আমরা সেখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো আমাদের সবর, না এখানে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো সাহায্য আমাদের বিষয়টি, প্রথম বিষয়টা সাহায্য চাওয়া, আমাদেরকে আল্লাহ আজ্জা বাজালা সাহায্য চাইতে বলেছেন, সাহায্য ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ আজ্জা বাজালা কোরআনে পাকের বিভিন্ন আয়াতের মধ্যেও আমাদেরকে সাহায্য চাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন। যেমন সূরা মায়েদা এর 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এই আয়াতটি ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক পর্বগুলোর মধ্যে আসবে। এর মধ্যে একটা আয়াত যেটা এটার সাথে সম্পৃক্ত রয়েছে, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তাবু ইলাইহিল ওয়াসিলা, হে মুমিনগণ আল্লাহ তাআলাকে ভয় করো এবং আল্লাহ তাআলার দিকে এবং তার দিকে ওসিলা তারাস করো। আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন এবং এই হুকুমের আলোকে আল্লাহ আজ্জা ওয়াজাল্লা আমাদেরকে অন্য আয়াতের মধ্যে আমরা দুনিয়াতে বসবাস করব একে অপরকে সাহায্য করার জন্য আমাদেরকে হুকুম দিচ্ছেন যে তোমরা তাকওয়া এবং পরহেজগারিতে একে অপরের সাহায্য করো। আল্লাহ তাআলা নাফরমানি এবং পাপের ক্ষেত্রে একে অপরকে সাহায্য করিও না। সাহায্য কোন ক্ষেত্রে করতে হবে সেটা আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা সবকিছুই পারেন, কিন্তু আমাদেরকে সাহায্য করার, সাহায্য চাওয়ার জন্য হুকুম দিচ্ছেন এবং সাহায্য একে অপরকে করার জন্য হুকুম দিচ্ছেন। মানে যেমন আমরা দুনিয়াবি উদাহরণ, আমাদের কারো অসুখ করলে শিফা দানকারী হচ্ছে আল্লাহ তাআলা, আরোগ্য দান করবে আল্লাহ তাআলা, কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে গিয়ে আমরা আমার রোগের কথা বলি, ওষুধ দেয়, ওষুধ দেওয়ার আমরা ভালো হয়ে যাই। তো মূলত শিফা দিয়েছেন আল্লাহ আজ্জা ওয়াজাল্লা, কিন্তু ওসিলা হলো কে, ডাক্তার। অর্থাৎ আমরা ডাক্তারকে ওসিলা গ্রহণ করব, কিন্তু আমি অসুখ থেকে ভালো হয়েছি সেটার বিশ্বাস রাখবো আল্লাহর উপরে, যে ডাক্তার ভালো করে নাই, ডাক্তার আমাকে সুস্থ করেন নাই, আমাকে সুস্থ করেছেন আল্লাহ তাআলা। এভাবে আল্লাহ তাআলার ওলিদের কাছে আমরা সাহায্য চাই, এটা মূলত আল্লাহর কাছে। আল্লাহর ওলি যদি আমাদেরকে কোনো সাহায্য করে থাকেন, মৃত্যুর আগে হোক বা পরে, সেটা মূলত আল্লাহ তাআলার সাহায্য। আল্লাহ তাআলা ওনাদেরকে ক্ষমতা দিয়েছেন। কোনো আমরা অভাবে পড়ি, কোনো ধনীর কাছে আমরা যাই, ওই ধনী ব্যক্তি আমার অভাবকে দূর করে দিল, সাহায্য মূলত করলো ওই ধনী ব্যক্তি, কিন্তু আমাদের অন্তরের মধ্যে বিশ্বাস থাকবে ঠিক আছে আল্লাহ ওই ধনী ব্যক্তি আমার সাহায্য করেছে, এটা ওসিলা, এই ওসিলাটা সৃষ্টি করে দিয়েছেন, এই ওসিলা ধরতে পারছেন আল্লাহ তাআলার হুকুম এবং সাহায্যটা আল্লাহ তাআলার। এই জিনিসটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় যে ওসিলা বা সাহায্য, কারো থেকে সাহায্য চাওয়া সেটা আল্লাহ তাআলার হুকুমের বিপরীত নয়, এবং কেউ যেন কারো থেকে আমরা যে সাহায্য চাই সেটা দুনিয়াবি ক্ষেত্রে হোক, যেমন আমরা গরিব হয়ে যাই কারো থেকে, আমরা কোনো কিছুর আমাদের প্রয়োজন কারো থেকে সাহায্য চাইলাম, আমরা বিপদে পড়লাম কারো সাহায্য চাইলাম, আমরা অসুস্থ হলাম ডাক্তারের কাছে গেলাম, এভাবে কোন আল্লাহ আজ্জা ওয়াজাল্লার প্রিয় বান্দাদের কাছে আমরা দোয়া চাইলাম জীবিত অবস্থায় যে আমার জন্য দোয়া করে দিন, এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে শিফা দিয়ে দিল, তাহলে ওইটাও মূলত আল্লাহ তাআলা সাহায্য করেছেন। আল্লাহর ওলিদের কাছে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কাছে আমরা সাহায্য চাই। এই সাহায্যের ক্ষেত্রে অনেকের প্রশ্ন আসতে পারবে, যারা ইসলামের প্রত্যেকটা বিষয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে না, যে আমরা মুমিন, আমরা ইমানদার, আমাদের ইমান হচ্ছে যে মানুষ মৃত্যু বরণ করার পর তার রুহটা চলে যায়, রু হচ্ছে আসল, আমাদের যে শরীর রয়েছে সেটা অবয়ব পচে সেটা আমাদের দুনিয়াতে ইবাদত করার জন্য একটা, সেটাও একটা উসিলা, তো এই শরীর যেটা সেটাও একটা উসিলা। এখন মূল জিনিস হচ্ছে আমাদের রুহ, যখন রুহ চলে যায়, হাদিসে পাকের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে যে মানুষ যখন মারা যায় তার রুটা সবকিছু দেখে, তাকে কিভাবে গোসল দিয়েছে, গরম পানি, ঠান্ডা পানি, এবং বলে তাকে আওয়াজ, এগুলো শুনতে পায় না মানুষ, মানুষ এবং জিন ছাড়া সবগুলো শুনতে পায়, একটু আস্তে গোসল দাও। এবং যখন কবরে রাখা হয়, কবরের মধ্যে রাখার পর যখন মানুষ চলে যায় জোতার আওয়াজগুলো শুনতে পায়, এটা হাদিসে পাকের মধ্যে রয়েছে, এবং তাদেরকে উঠানো হয়, সওয়াল জবাব করানো হয়, এগুলো সাধারণ মানুষের ব্যাপারে। আর যারা আল্লাহ তাআলাকে রাজি করে দুনিয়াতে গেছেন তাদের অনেক শক্তি বেড়ে যায়, তারা সেখান থেকে সাহায্য করতে পারেন, এটা কোরআনে পাকের বিভিন্ন আয়াতের মধ্যে সেবা হাদিসে পাকের মধ্যেও রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পর, জাহিরিভাবে বিদায় নেওয়ার পর, যখন মদিনা শরীফের মধ্যে খরা এসে গেল, দুর্ভিক্ষর মতো হয়ে গেছে, চারিদিকে চাষবাস হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি। এই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, এই দরবার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান গেলেন, বললেন মা জান এই অবস্থা। তখন বললেন তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবরে আনোয়ার রয়েছে ওটার দিকে তাকাও, ওখানে যে ছাদ রয়েছে ছাদটা সেখানে ফাঁক করে দাও, যেন এমন হয় যে আসমান এবং কবর শরীরের মধ্যে কোনো প্রতিবন্ধকতা না থাকে, কোনো একটা ছাদ যেন না থাকে যেটা আসমান এবং জমিনের মধ্যে কোনো বাধা না থাকে, এভাবে ফাঁক করে দাও। যখন ফাঁক করে দেয়া হলো, আসমান থেকে এমন বৃষ্টি নাজিল হলো, এমন বৃষ্টি অবতীর্ণ হলো যে চারিদিকে ফসল হতে লাগলো, উঁটগুলো এত মোটা তাজা হয়ে গিয়েছে যে একদম চর্বিতে ভরপুর হয়ে গিয়েছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও মা আয়েশা সিদ্দিকা, যেনাকে ফকির সাহাবিয়া বলা হয়, ইনি সাহাবাই কালাম হুকুম দিয়েছেন ওখানে গিয়ে সাহায্য চাও। আল্লাহ তাআলা তার দরবারে তো আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছেন, কিন্তু ওসিলা হয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। এভাবে একজন অন্ধ সাহাবিকেও আল্লাহ তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আরজ করলো আমার দৃষ্টিশক্তি নেই, আল্লাহ তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, ওই দোয়া বদৌলতে ওনার দৃষ্টিশক্তি ফিরে এসেছিল। এভাবে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা কাছে সাহায্য আমরা ওসিলা নিয়ে বিভিন্ন ওসিলা দ্বারা সাহায্য চাইতে পারি। এই আয়াতের মধ্যে আমরা দ্বিতীয় এবং তৃতীয় বিষয় যেগুলি আলোচনা হবে, আমরা দ্বিতীয় পয়েন্ট যেটা সেটার দিকে যাই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সবর। আল্লাহ তাআলা ইরশাদ করেন তোমরা আল্লাহর নিকট সাহায্য চাও সবর ধৈর্য দিয়ে, তাহলে এটাও তো একটা আমল। অনেকে বলতে পারেন আপনারা ওলিয়ে কেরাম মানুষের কাছে সাহায্য চাও, আল্লাহ তাআলা তো আমলের মাঝে সাহায্য মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন, তো আমলের মাধ্যমে আমরা সাহায্য চাইতে এটাও একটা ওসিলা মাত্র। আজকে সর্বপ্রথম আমরা ধৈর্যের মাধ্যমে কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ আজ্জা ওয়াজ্জাল আমাদের এই পথ চলাকে সহজ করে দেওয়ার জন্য আমাদেরকে ধৈর্যের তলকিন দিয়েছেন, ধৈর্য ধারণ করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ধৈর্য কি জিনিস, সবর কি জিনিস? সবর শব্দের অর্থ হচ্ছে বাধা দেয়া। কিছু থেকে বাধা দিবে? আল্লাহ আজ্জা ওয়াজ্জাল আমাদেরকে সৃষ্টি করেছেন, বিভিন্ন বিপদ আপদ আসবে, সেখানে আমাদেরকে ধৈর্যের মাধ্যমে, অর্থাৎ আমরা যেন অস্থির না হই, আল্লাহ তাআলা নাফরমানি না করে, হাই হতাশ না করে, হাই হতাশ থেকে অস্থিরতা থেকে আমাদেরকে সেটা বাধা সৃষ্টি করবে। যে না, সবর এটা এমন একটা জিনিস যেটা আমাদেরকে বাধা সৃষ্টি করবে, যে আল্লাহ হাই হতাশ করা যাবে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আজমাইশ, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। তো এভাবে আল্লাহ আজ্জা ওয়াজাল্লার শুকর আদায় করতে হবে এবং সবর ধরতে হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বিভিন্ন আয়াত দ্বারা আমাদেরকে সবরের জন্য হুকুম দিয়েছেন, এবং সবরের গুরুত্ব, ধৈর্যের গুরুত্ব এত বেশি যে যে আল্লাহ আজ্জা ওয়াজাল্লা এর সমস্ত আম্বিয়ে কেরাম আলাইহিম রিদওয়ানের জীবনে যদি আমরা পড়ি, প্রত্যেক নবীগণ আলাইহিমুসসালাম এর জীবনে বিভিন্ন বিপদ আপদ দ্বারা জর্জরিত, ওনারা সবর বা ধৈর্যের যে দামান এটা ছাড়েননি, ধৈর্য ধরেছেন এবং ধৈর্য দ্বারা এটাকে মোকাবেলা করেছেন। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন ইমানের দাওয়া দেওয়া শুরু করলেন, কত অত্যাচার যেটা আমরা সবাই জানি, নামাজ পড়তে বাধা, ইমান পাথর মেরেছেন, এমনকি শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর পর্যন্ত খানা ফিনা সবকিছু বয়কট করে খানা ফিনা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। এরপরও ধৈর্য এমন একটা শক্তি, ওটা দ্বারা সবকিছু মোকাবেলা করা যায়, শেষ পর্যন্ত আপন মাতৃভূমি এবং আল্লাহ তাআলা খানে কাবাকে ছেড়ে মদিনা শরীফে হিজরত করতে হয়েছে, এটাতে কত কষ্ট ছিল, কিন্তু ধৈর্যকে সাথী বানিয়েছেন, সবরকে সাথী করেছেন। সবর এমন একটা আল্লাহ তাআলার নেয়ামত যার মাঝে এটা এসে গিয়েছে, তো তার বন্ধু, পরম বন্ধু এসে গিয়েছে, তার সমস্ত বিষয় মোকাবেলা করা তার জন্য সহজ হয়ে যাচ্ছে। ধৈর্য এমন একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা শক্তি, এমন একটা সাহায্যকারী যে এটার দামন যে ধরেছে, তো সমস্ত কাজ তার জন্য সহজ হয়ে যায়। আমাদের প্রভু, আমাদের খালেক, আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে আমাদের জীবন পথে, আখেরাতের পথে চলার জন্য এই ধৈর্যের শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই ধৈর্য নসিব করুক। আর ধৈর্য ধরলে আল্লাহ তাআলার কি নিয়ামত পাওয়া যায়? আল্লাহ আজ্জা ওয়াজাল্লা কোরআনে পাকের মধ্যে একটা ছোট্ট সুরা আছে, সুরা আসর, সেটার মধ্যে উল্লেখ করেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু কিছু মানুষ ক্ষতিতে নাই। এর মধ্যে আল্লাহ তাআলা যুগের কসম করেছে, ওয়াল আস ইন্নাল ইনসান লাফি খুসর, সমস্ত মানুষকে এখানে একত্রিত হওয়া বলে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এর থেকে কিছু মানুষকে বের করতেছেন, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়, ওয়ামিলুস সালেহাত, এবং ঈমান আনার পর বসে থাকে নাই। আমরা বলি ঈমান এনেছি আমরা জান্নাতে চলে যাব, ঠিক ঈমান আনার পর জান্নাত, যার ঈমান থাকবে সে জান্নাতে যাবে, কিন্তু বদ আমলের কারণে, মন্দা আমলের কারণে ঈমান নষ্ট হওয়ার যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমাদেরকে আল্লাহ আজ্জা ওয়াজাল্লা আয়াত দ্বারা বোঝাচ্ছেন যে ঈমান আনার সাথে সাথে আমলে সালে করতে হবে। আচ্ছা, এই আমলে সালে যখন করব সেখানে বিভিন্ন প্রতিবন্ধকতা আসবে, যেটা আমার আপনার ব্যক্তিগত আপনার জীবনও, আমাদের মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যদি একটু আমাদের জীবন নিয়ে পর্যবেক্ষণ করি এবং সমাজকে দেখি, বিভিন্ন পরিবারকে দেখি, সেখানে দেখবেন যারা নেক আমল করছে তাদের উপর কি বাধা, দাঁড়িয়ে কেন রাখছে, নামাজি হয়ে গেছে না, এভাবে যারা নেক আমল করতে যাচ্ছে তাদের মধ্যে বিভিন্ন প্রতিবন্ধক, যারা দিন রাত পাপের মধ্যে নিমজ্জিত রয়েছে তাকে কেউ কিছু বলে না। এই জন্য আল্লাহ তাআলা সূরার মধ্যে আমাদেরকে শিক্ষা দেন, আমলে সওয়ালে ঈমান আনবে, আমলে সওয়ালে করবে, সেখানে এই জিনিসটার প্রয়োজন তোমাদের আসবে, সবরের ধৈর্যের জন্য। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত তো দিবেই মোমেন, যেটা এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও তাকে সবরের প্রয়োজন হবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, তাকে সবরে তলকিন দিতে হবে। ধৈর্য আমাদের জীবনে সহায়ক, ধৈর্য আমাদের ঈমানের সহায়ক, ধৈর্য আমাদের আমলের সহায়ক, ধৈর্য আমাদের আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য এটা সহায়ক। তো এই ধৈর্যের, এটার ফজিলতের মধ্যে কি রয়েছে, দুনিয়াতে আমরা বিভিন্ন আমলের সবরের ফজিলতের কথা শুনি, যে এটার ফজিলত হচ্ছে 10 নেকি, একটা আমল করলে 10টা নেকি, অমুক আমল করলে 70টা নেকি, অমুক রমজান আমল করলে আরো 70 গুণ বেশি। যখন হজে যায় প্রতি, যারা পায়ে হেঁটে যারা সফর করে হজ করে তাদের জন্য প্রতিটি কদমের মধ্যে অনেক নেকি রয়েছে, কিন্তু আল্লাহ আজ্জা ওয়াজাল্লা যারা সবরকারী তাদেরকে যে প্রতিদান দিবেন, এই প্রতিদান হচ্ছে কোনো গণনা ছাড়া। আমরা তো একটা কোটি, এক কদমে 1 কোটি সব কোনো আমলের মধ্যে লেখা হলো, কিন্তু সেটা তো একটা সংখ্যা লেখা হলো, কিন্তু আল্লাহ আজ্জা ওয়াজাল্লা ধৈর্যের যে স্বভাব সেটা হচ্ছে বেগাইরে হিসাব, যে কোনো হিসাব ছাড়া। আচ্ছা, সেটা দুনিয়াবি একটা উদাহরণ দিলে একটা খুবই সুন্দরভাবে আমাদের বুঝে আসবে, যে ধৈর্য মূলত দেখতে সেটাতে কষ্টকর, সেটাতে লাভ কিসের, সেটার মধ্যে নিয়ামত কিসের, সেটার মধ্যে প্রশান্তি কিসের, যেখানে বিপদ সেখানে তো আমি অস্থিরতা টেনশন বিভিন্ন কিছু, সেখানে আমাদের সুখ কিভাবে আসবে, সুখে আসার একটা দুনিয়াবি উদাহরণ দিই। কোনো এক জায়গায় একটা পুলিশ এসে দেখে বলল কাউকে, অনেকগুলো লোক আসলো, যে তোমাদেরকে আমার হাতে যে লাঠিটি রয়েছে প্রত্যেকটা একটা বাড়ি দেবো, একটা লাঠির বাড়ি, এবং এটার বিনিময়ে একটা লাঠির যে আঘাত যাকে দিব তাকে, এই একটা লাঠির আঘাত যে খাবে তাকে এর বিনিময়ে 1 লক্ষ করে টাকা দেয়া হবে। তখন ওই লাঠির আঘাত কারো এটা আঘাত দিয়ে পাবে সেটা ভুলে যাবে, বলবে যে একটা আঘাত কেন, যদি স্যার আমার যদি 10টি আঘাত হয় তার ভালো হয়, তখন আঘাত যে বেতার পাবে বেতার কথা স্মরণ থাকবে না, ওই 1 লক্ষ টাকার প্রতি খেয়াল থাকবে। তো যারা এই ধৈর্যের মর্মত যারা বুঝে এসেছে যে ধৈর্যের ফজিলত কি বেগাইর হিসাব, হিসাব ছাড়া, তখন তাদের মধ্যে দুনিয়াবি যত বিপদ আপদ যত কিছু আসুক না কেন, রোগ আসুক, সে অসুস্থ হয়ে যাক, সে অ্যাক্সিডেন্ট হয়ে যাক, তখন ওই বিষয়টা খেয়াল আসবে। যেমন অনেক সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এর ওয়াকিয়া আমরা যদি শুনি তাহলে আমাদের অন্তরে আরো এর প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং ধৈর্য ধরাটা আমাদের যে সহজ। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী সফরে গিয়েছেন, তার একটা সন্তান ছিল, সফর থেকে আসার পূর্বেই তার ওই সন্তানটা ইন্তেকাল হয়ে গেল, মারা গেল। যখন স্বামী ফিরে আসলো, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা অনেক সাজগোজ করলেন, অলংকার যা কিছু এভাবে মেয়েদেরকে সাজতে হয় এভাবে খুব সুন্দর করে সাজগোজ করলেন, দেখেন নিজের ছেলে মারা গিয়েছে কিন্তু সাজগোজ করছেন, এটার মধ্যে শিক্ষা রয়েছে। সাজগোজ করলেন এবং স্বামীর জন্য ভালো ভালো খাবার তৈরি করলেন, স্বামী যখন ঘরে আসলো তাকে বিশ্রাম, তার খাওয়া দাওয়া এবং সাজসজ্জিত হয়ে বিছানায় বসলেন, বিছানায় বসে কিছুক্ষণ পর ওই মহিলা সাহাবি সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন, আচ্ছা বলেন তো, যে কেউ যদি আপনার কাছে কেউ কিছু আমানত রাখে, ওই আমানত আপনি কি করবেন? এটা আমি সংরক্ষণ করব। আচ্ছা যদি সে চায় যে আমার আমানতকে ফিরিয়ে দাও, তখন কি করবেন? বললেন, এটা অবশ্যই শরীয়ত মোতাবেক আমাদেরকে আল্লাহ রসুল যেভাবে হুকুম দিয়েছে এটাকে তাকে যেভাবে দিয়েছে সে ফিরিয়ে দিতে হবে। ওই সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার স্বামীকে বোঝাচ্ছেন, দেখেন আল্লাহ আজ্জা ওয়াজাল্লা আমাদেরকে একটা আমানত দিয়েছেন, একটা সন্তান এর সুরতে একটা সন্তান দিয়েছেন, সেটা আমাদেরকে আমানত, আল্লাহ তাআলা সেই আমানতকে ফিরিয়ে নিয়েছেন, অর্থাৎ ওই সন্তানটি মারা গিয়েছে। এমন ভাবে বুঝিয়েছেন ওই সাহাবি, ওই মহিলা সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী, ঠিক আছে এটার আমি রাজি রয়েছে, সন্তান চলে গেছে কি হয়েছে আমার আল্লাহ দিয়েছেন সন্তুষ্ট হয়ে আমার নিয়ে গেছেন, এটার উপর আমি রাজি রয়েছে। দেখেন ওই সাহাবি রাদিয়া মহিলা সাহাবি রাদিয়াল্লাহ যারা হাই হুদাই বেশি করে সামান্যতে ভেঙে পড়ে, নিজের স্বামীকে বোঝাচ্ছেন কিভাবে তারা এভাবে ধৈর্য ধারণ করেছেন। আম্বিয়ে কেরাম আলাইহিমের জওয়ানের হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সবরের ঘটনা আমরা সবাই জানি, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নিক্ষেপ করা তখনও সবর ধরেছেন, ধৈর্য ধারণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন সাহাবায়ে কেরাম আলাইহিমের রিদওয়ান এই বিপদ আপদের কথা বলতো, তখন এটা পঠান দিয়ে এভাবে দিয়েছেন যে তোমাদের উপর কোনো বিপদ আপদ আসে তখন আমার উপর যে মুসিবত এসে সেটার কথা স্মরণ করো, যে আমি আল্লাহ তাআলার এত মোকাররব, আল্লাহর সবচেয়ে পছন্দ করেন আমাকে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই ধৈর্য ওই সবর আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। এখন আমরা তৃতীয় বিষয় যেটি সেটা দিকে যাই, নামাজ। এখানে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। নামাজের অনেক গুরুত্ব, নামাজের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে যতবার উল্লেখ হয়েছে আর কোনো হুকুমের ব্যাপারে এভাবে উল্লেখ করা হয়নি। শুরুতে আল্লাহ আজ্জা ওয়াজাল্লা মুত্তাকিদের যে গুণাবলী বর্ণনা করেছেন সূরা বাকারা শুরুর আয়াতের মধ্যে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এটা মুত্তাকিদের জন্য কি হেদায়ত, যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর ঈমান আনে, ওয়ায়ুকিমুনাস সালাত, এবং নামাজ আদায় করে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক গুলো সেখান থেকে আমার রাস্তায় দান করে। এখানে নামাজের কথা বলা হয়েছে মুত্তাকিদের একটা সিফত। এখন আমরা মুমিন হলাম, তাকওয়া পরহেজগার, কিন্তু নামাজ নেই, আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত নামাজ, নামাজ এমন একটি ইবাদত। দেখেন আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আব্দ, আমরা বান্দা, সর্ব অবস্থায় আমাদের কাজে হচ্ছে বন্দিগি করা, আমরা বান্দা, আমরা আমাদের কাজ হচ্ছে বন্দী, একজন চাকর তার কাছে চাকরি করা, একজন দাস তার কাজ হচ্ছে দাসত্ব করা, আমরা আব্দ, আমরা বান্দা, আমাদের কাজ হচ্ছে বন্দী করা, কোনো প্রশ্ন করা নয়। আল্লাহ তাআলা যা হুকুম এসেছে তা আমাদের আকলে আসুক, আমরা বুঝি বা না বুঝি আমাদেরকে সেটাকে মানতে মানা এবং সেটা অনুসরণ করা, এটা পালন করা, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের বন্দেগী। সুতরাং একজন মুমিন বান্দা, একজন মানুষ যে ইমান এনেছে, সে সর্ব অবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, যে কোনো অবস্থায়, সে খানা খাওয়া অবস্থায়, সে ব্যবসা করুক, সে ঘুমাক, সে যেদিকে যাক না কেন, সমস্ত কিছু ইবাদতের মধ্যে সে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করে যদি করা হয়। আল্লাহ তাআলা অনেক ইবাদত আমাদেরকে দিয়েছেন, যেমন হজ, যাকাত, রোজা, এ সমস্ত ইবাদত আমাদেরকে দিয়েছেন, কিন্তু নামাজ এমন একটি ইবাদত। সমস্ত ইবাদত আল্লাহ আজ্জা ওয়াজাল্লা, যেমন হজের ব্যাপারে জিবরিয়াল আলাইহিস সালামের মাধ্যমে এই হুকুম নাজিল করেছেন, এভাবে দুনিয়াতে ওহির মাধ্যমে সমস্ত ইবাদত, আল্লাহ তাআলা এমন একটা ইবাদত যে ইবাদতটা খোদ রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ আজ্জা ওয়াজাল্লা আপন প্রিয় মাহবুবকে দুলা বানিয়ে মেরাজের রাত্রে আপন দিদার দান করে মুমিনের জন্য তোফা হিসাবে আমাদেরকে নামাজ গুলো দিয়েছেন, আরশা আজমের উপরে লামাকানের মধ্যে নিয়ে গিয়ে আমাদেরকে নামাজ এর হুকুম দিয়েছেন এবং নামাজকে তোহফা হিসেবে আমাদেরকে দিয়েছেন। এবং এই নামাজ এমন একটা ইবাদত যেটা সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম এ সবাই নামাজ আদায় করেছিলেন। আদম আলাইহিস সালাম এক অক্ত নামাজ পড়েছিলেন, কিন্তু পাঁচ অক্ত নামাজ যেটা সেটা শুধু আমাদের এই উম্মতের জন্য বিশেষ ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে একটা নামাজ যেটা রয়েছে, যেটা কোনো উম্মতের জন্য ছিল না, কেউ ফজর নামাজ আদায় করেছেন, কেউ দুই ওয়াক্ত নামাজ আদায় করেছেন, কেউ জোহর, কেউ আসর, কেউ মাগরিব, কিন্তু এশার নামাজ যেটা, সেটা শুধু এই উম্মতের একটা বিশেষ বৈশিষ্ট্য। এশা নামাজ এটা আগে কোনো উম্মতের জন্য ছিল না, এই জন্য এই এশা নামাজকে গুরুত্ব সহকারে পড়ার জন্য এবং দেরিতে পড়ার জন্য হুকুম দিয়েছেন। তো নামাজ আমরা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট আমরা যদি সাহায্য চাই, নামাজ পড়ে আমরা কোনো বিপদে পড়ে যাই সালাতুল হাজত পড়ি, আমরা বিপদে পড়ে যাই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বারা সাহায্য চাই, তাহলে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ থেকে মুক্ত রাখবেন। সবর এবং সালাত দুটো যদি আমরা অবলম্বন করি, আল্লাহ আজ্জা ওয়াজাল্লার মদদ, আল্লাহ তাআলার হুকুম মতো আমাদের সাথে আসবে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না আল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছে। যাদের সঙ্গ আল্লাহ তাআলা দিবেন তো তাদের কোনো চিন্তাই নেই। যেমন আমরা শেষ ভাগে, আমাদের টাইম ঘনিয়ে আসছে, তো শেষ ভাগে যদি আমরা বাস্তব একটা উদাহরণ দেখতে চাই, আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা দুনিয়াতে এসেছি, আমাদের মৃত্যু আসবে, মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি, আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলাকে রেজা, ওপর রাজি থেকে দুনিয়া থেকে যাওয়া। এই এই যাওয়ার জন্য আউলিয়া কেরাম যারা আল্লাহ তাআলাকে রাজি করে গিয়েছেন, এরা সব সময় এই চিন্তায় থাকতো কিভাবে আল্লাহ তাআলাকে রাজি করে দুনিয়া থেকে যাওয়া যায়, আল্লাহ তাআলার নৈকট্য কিভাবে হাসিল করা যায়। এর প্র্যাকটিক্যাল হচ্ছে শহাদায়ে কারবালা, শহীদে কারবালা, বিশেষ করে ইমাম হোসাইন রদি আল্লাহ তাআলা আনহু এর যে কারবালা ঘটনা, যে পুরোপুরি এই আয়াতের সাথে বাস্তব প্র্যাকটিক্যাল আমল এই কারবালার ঘটনার মধ্যে রয়েছে। বিপদ এসেছিল, দুনিয়ার পশু পাখি সবার জন্য ফোরাতের পানি উন্মুক্ত ছিল, উন্মুক্ত ছিল না হোসাইনি পরিবারের জন্য। নিজের চোখের সামনে এক একজন শাহজাদা, এক একজন পরিবারের সদস্যকে শহীদ করতে নিজের চোখের সামনে দিতে কত ধৈর্য ধরতে হয়েছিল শুধু হকের জন্য। চোখের সামনে সবকিছু আছে, 6 মাসের বাচ্চা পর্যন্ত শহীদ করে চোখের সামনে দেখেছে, কিন্তু ধৈর্যের দামন ছাড়েননি। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার নিকট সাহায্য চাও, প্রথম আছে ধৈর্য। যখন সবাইকে শহীদ, সবাই শহীদ, শেষ পর্যন্ত ইমাম হুসাইন রদি আল্লাহ তাআলা আনহু নিজে কারবালার জমিনে নামলেন এবং যারা দুশ্মন হয়েছে দুশ্মনদের হামলা করে চারিদিকে আঘাত করতে রইলেন, হুসাইনি শক্তি, আলী রদি আল্লাহ তাআলা আনহুর রক্ত যার মধ্যে ছিল, আল্লাহ তাআলার মদদ যার সাথে, হাজার হাজার বাহিনী কেউ সামনে আসতে পারল না, চারিদিকে তলোয়ার যেদিকে যায় সেদিকে বাস লাশের স্তূপ পড়ে যাচ্ছিল। এই তলোয়ারকে কেউ থামাতে পারছেন না, বাস চলতে আছে, চলতে আছে, চলতে আছে, চলতে আছে। এখানে যে এতগুলো পরিবার শহীদ হয়ে গিয়েছে, এই দুঃখ, এই মর্ম বেদনাও এই তলোয়ারকে বন্ধ করতে পারছেন না। সবাই চিন্তিত, একজনের কাছে আমরা কি পরাজিত হয়ে যাব, এই অবস্থায় সবাই চিন্তিত, সবাই চিন্তিত। কিন্তু যখন আজানের শব্দ হলো তখন ওই তলোয়ারটা থেমে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন এবং নামাজের যখন সিজদা অবস্থায় গেলেন, সত্যি বলে আর কোনো এই সুযোগটা আমরা হাতছাড়া করা যাবে না, এই অবস্থায় তার উপর তলোয়ার চালাও। তখন নামাজের যখন সিজদা অবস্থায় গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। আমরা আল্লাহ তাআলা এই মধুর বাণী, আমরা জীবনে কতটুকু হায়াত আছে আমরা জানি না, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদেরকে এই আয়াতের উপর গভীরভাবে আমরা দৃষ্টি দিই, আমাদেরকে যেন আমাদের সমস্ত কাজের মধ্যে যদি এই দুটা জিনিস আমাদের সাথে হয়ে যায়, আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের জীবন কামিয়াব হবে এবং আমরা সর্বক্ষেত্রে সহজভাবে হাসি মুখে আমাদের জীবনকে আমরা উপভোগ করতে পারবো, আমাদের জীবনকে পরিচালনা করতে পারবো। কোনো ধরনের টেনশন, কোনো ধরনের অস্থিরতা, কোনো ধরনের আমাদের অন্তরে যে বেচাইনি, অন্তরে প্রশান্তি যেটা মানুষ পায় না, সেটা থেকে আমরা মুক্ত হয়ে একদম প্রশান্ত যেটা আমাদের জীবনকে আমরা পরিচালনা করতে পারবো। এই মাদানী চ্যানেলের এই ধারাবাহিক অনুষ্ঠান আপনার পরবর্তী প্রত্যেকটা অনুষ্ঠান দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মধুর বাণী এই আয়াতগুলো কি কি আমাদেরকে হুকুম দিয়েছেন, কি কি ইরশাদ করেছেন আমরা জানতে পারবো। মাদানী চ্যানেল দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন, দাওয়াত ইসলামের সাথে প্র্যাকটিক্যালি আপনি সম্পৃক্ত হয়ে যান, দাওয়াত ইসলামের সাথে সুন্নতবার ইসলামে অংশগ্রহণ করুন এবং মাদানী কাফালাতে সফর হন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এগুলো প্র্যাকটিক্যাল এখানে হয়ে যাবে। দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ কোরআনে পাক এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবন যাপন করা শুধু মুখে নয়, কাজের মাধ্যমে এগুলি করানোর চেষ্টা করা হয়। আপনি দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, যাদের ঘরে এখনো মাদানী চ্যানেল নাই তাদেরকে মাদানী চ্যানেলের দাওয়াত দিন। ইনশাআল্লাহ আজ আমাদের জীবন ধন্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকের এই সমস্ত আয়াতগুলো পড়ার এবং সেগুলি শিখে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। বিজয় নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।